বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার, 17 এপ্রিল, 4 বৈশাখ এবং ফার্সি 28 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সর্বোচ্চ নেতার বৈঠক সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশের সড়ক দুর্ঘটনা এড়াতে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের, এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর থাকবে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা, খোদাপ্রেমের অনন্য উৎসব শীর্ষক আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা, তারুণ্যের শৃঙ্খলা সম্পর্কে দিক নির্দেশনামূলক ধারাবাহিক অনুষ্ঠান সোনালি সময়, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে পার্শ্ববিকতা রুখতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। নানা দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকারের লোকজন বিভিন্ন মার্কেটে আগুন লাগাচ্ছে বলে বিএনপি মহাসচিবের অভিযোগ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন অন্যায়ভাবে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে পদত্যাগ করতে হবে। এবং দখলদার ইসরায়েলের চারপাশ ঘিরে হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে বলে ইসলামী জিহাদ আন্দোলনের ঘোষণা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। মুসলিম দেশগুলোর ঐক্য শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন মুসলিম দেশগুলোর উচিত নির্যাতিত ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পার্শ্ববিকতা রুখে দেওয়ার চেষ্টা করা। তেহরানে নিযুক্ত নয়া তুর্কি রাষ্ট্রদূত হিচাবি কিরলাঙ্গিজ গতকাল প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাইসি বলেন মুসলিম দেশগুলোর জনগণ চায় তাদের সরকারগুলো নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াক। কাজে ইসরায়েলের পাশবিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। গত কয়েক মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের পাশবিক হামলা বেড়ে গেছে। চলতি বছরের বিগত 4 মাসে প্রায় 100 ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা তার অস্তিত্ব হারিয়েছে এবং নতুন একটি শক্তি জেগে উঠছে। কানআনি জোর দিয়ে বলেন বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার প্রভাব হারিয়ে যাচ্ছে এবং তার শক্তি ক্ষয়ে আসছে। ইরানি মুখপাত্র বলেন এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা আর নেই এবং আমেরিকা একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিত হলেও সে আর এখন কোনো মতেই পরাশক্তি নয়। আজ রাজধানী তেহরানে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে কানআনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সক্ষমতার আওতায় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার কারণে ইরানের প্রশাসন জাতীয় স্বার্থে কিছু সম্ভাবনার দ্বার উন্মুক্ত করার চেষ্টা করছে, যা আঞ্চলিক দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষা করবে এবং এ এলাকার সংঘাত দূর করবে। আগামীকাল ইরানের রাজধানী তেহরানের আকাশে অন্তত 40টি যুদ্ধ বিমান উড়বে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি। তিনি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী দিবসে এদেশের বিমান শক্তি প্রদর্শন করা হবে এসব যুদ্ধ বিমান উড্ডয়নের মূল লক্ষ্য। আগামীকাল 18 এপ্রিল ইরানে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। ওই দিবস উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনী দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের কয়েকটি প্যারেডের আয়োজন করবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে নিত্যপণ্যের দাম কমানো এবং সুষ্ঠু নির্বাচনের দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকারের লোকজন বিভিন্ন মার্কেটে আগুন লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। সরকার অন্যায়ভাবে সম্পূর্ণ দায় বিএনপির উপর চাপাচ্ছে বলে তিনি দাবি করেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
নিত্যপণ্যের দাম কমানো এবং সুষ্ঠু নির্বাচনের দাবি থেকে মানুষের দৃষ্টি অন্যত্র সরাতেই সরকারের লোকজন বিভিন্ন মার্কেটে আগুন লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অথচ তার সম্পূর্ণ দায় সরকার বিএনপির উপর চাপাচ্ছে বলেও মন্তব্য করেছে বিএনপি মহাসচিব। আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জিনিসপত্রের দাম বেড়ে গেলেও সরকারের সেদিকে কোনো নজর নেই, কারণ সরকারের লোকজন ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে জিনিসপত্রের দাম বাড়ার পাশাপাশি মানুষের আয় বেড়েছে। ফখরুল বলেন, আয় কিন্তু সাধারণ মানুষের নয়, শুধু আওয়ামী লীগ আর সরকারি কর্মচারীদের বেড়েছে।
আমাদের বাঁচতে দিতে হবে, আমাদেরকে একটা ভালো নির্বাচন করতে দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে। এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য, মানুষের দৃষ্টি ভিন্ন দিকে যাওয়ার জন্য আপনারা আগুন লাগিয়ে
ঢাকায় অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
বিএনপির নেতৃত্বে আজকে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে, কারণ তারা জানে আসন্ন নির্বাচনে তারা জিততে পারবে না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অন্যায়ভাবে রাজ্য সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন বলে দাবি করেন তিনি। এ সম্পর্কে বিস্তারিত বলেছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সোমবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান। সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সিনিয়র নেতা অমিত শাহ। বীরভূমে দলীয় সভা থেকে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে নিশানা করেন তিনি। গত শুক্রবার বীরভূমের শিউড়িতে বিজেপির সভা থেকে অমিত শাহ বলেন, 2026 সালের আগেই বাংলার সরকার পড়ে যাবে, সেই সঙ্গে এ রাজ্য থেকে বিজেপিকে কমপক্ষে 35 আসনে জিততে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
একটা স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন, এই কথার মানে এটাই হয়। একটা স্বরাষ্ট্রমন্ত্রীর এত উদ্ধত্ত যে তিনি দেশকে রক্ষা করার পরিবর্তে, গণতন্ত্রকে রক্ষা করার পরিবর্তে তিনি বলছেন যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তিনি ভেঙে দেবেন, কোন আইনে তিনি ভাঙতে পারেন। আমরা পরিষ্কার বলতে চাই যে এই কথা বলবার কোনো অধিকার নেই তার। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।
মমতা বলেন, দলীয় মিটিংয়ে তিনি দলের জন্য কি বলবেন সেটা তার অধিকার, কিন্তু তিনি কখনোই সংবিধানের দায়িত্ব তুলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সংবিধানের অধিকার রক্ষার শপথ নিয়ে বলতে পারেন না যে 35টা আসন পাবো আর পেলেই আর অপেক্ষা করতে হবে না, বাংলার সরকার চলে যাবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি সংবাদে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালা জানিয়েছেন, ইসরায়েলের চারপাশ ঘিরে প্রতিরোধ আন্দোলনকারীদের হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র গাজা এবং লেবাননে মোতায়েন রয়েছে বলে তিনি জানান। ইহুদিবাদ ইসরায়েল এবং প্রতিরোধকামী আন্দোলনগুলোর মধ্যে পবিত্র আল-আকসা মসজিদ ও ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী নেতাদের ও সেনাদের বর্বরতা নিয়ে প্রচণ্ড উত্তেজনা যখন বিরাজ করছে, তখনই ইসলামী জিহাদ আন্দোলনের এই নেতা এই তথ্য জানালেন। তিনি গতকাল ইরাকের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনি জনগণ বিশেষ করে পশ্চিম তীরের নাগরিকরা ইহুদিবাদীদের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন। ইহুদিবাদ ইসরায়েল দুটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হিব্রু ভাষার ইসরায়েলি পত্রিকা ইয়াদিউত অহর্ণ জানিয়েছে, তুর্কমেনিস্তান এবং আজারবাইজানের সঙ্গে ইসরায়েল সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করছে। ফিলিস্তিনের মা সংবাদ সংস্থা জানিয়েছে, অহর্ণ দাবি করেছে চলতি সপ্তাহে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহান তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদ সফর করবেন। গত 30 বছরের মধ্যে এটাই হবে ইসরায়েলের কোনো মন্ত্রীর তুর্কমেনিস্তান সফর। অহর্ণুত আরও জানিয়েছে, কোহান আজারবাইজানও সফর করবেন। তবে সম্প্রতি দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া গতিহীন হয়ে পড়েছে। একই সঙ্গে তেল আবিবের সঙ্গে গোপনে সম্পর্ক রক্ষায় সৌদি আরবের আগ্রহেও ভাটা পড়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য এখন পরাশক্তিগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। এই অঞ্চলের দেশ ও জাতিগুলো একক কোনো বড় শক্তির নির্দেশনা মেনে চলতে নারাজ। দেশটির ন্যাশনাল প্রেস ক্লাবে দেয়া এক বক্তৃতায় তিনি আজ একথা বলেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা দায়িত্বশীলতার সঙ্গে সামলাতে হবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কে বেশি শক্তিশালী কেবল তা বিবেচনায় নিলে চলবে না। পেনি অং বলেন, তিনি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফর করে বুঝতে পেরেছেন যে এ অঞ্চলের মানুষ এমন একটি বদ্ধ অঞ্চলে বাস করতে চান না যেখানে আইন কানুন সবকিছু একটি বিদেশি বড় শক্তির নির্দেশনায় প্রণীত হবে। একই সঙ্গে তিনি গোটা বিশ্বে অস্ট্রেলিয়াকে প্রভাবশালী করে তুলতে উপযুক্ত পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন। তাইওয়ানের সঙ্গে যুদ্ধ শুরু হলে প্রাথমিক পর্যায়ে দ্বীপ অঞ্চলটির আকাশ সীমার নিয়ন্ত্রণ নিয়ে নেবে চীনের সামরিক বাহিনী। সম্প্রতি মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন থেকে যেসব গোপন নথি ফাঁস হয়েছে তাতে এই কথা বলা হয়েছে। গোপন নথির বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, চীনা সামরিক বাহিনীর মোকাবেলায় তাইওয়ানের মাত্র অর্ধেক বিমান শক্তি কার্যকরভাবে সংঘাতে লিপ্ত হতে পারবে, তাইওয়ানের এই সম্ভাব্য সামরিক সক্ষমতায় উদ্বিগ্ন মার্কিন কর্মকর্তারা। আমেরিকার এই উদ্বেগের বিষয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেছেন, সামরিক প্রস্তুতির বিষয়ে বাইরের মতামতকে শ্রদ্ধা করে তাইওয়ান, তবে শত্রুর হুমকি বিবেচনা করেই তাইওয়ান তার প্রতিরক্ষা নীতি গড়ে তুলেছে। আমেরিকার অ্যালাবামা অঙ্গরাজ্যের ডেডভিল শহরে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত 4 জন নিহত এবং 28 জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল 10:30 এই বন্দুক সহিংসতার ঘটনা ঘটে বলে অ্যালাবামার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। ডেডভিল পুলিশ প্রধানের অনুরোধে ল এনফোর্সমেন্ট এজেন্সির স্পেশাল এজেন্টরা এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত শুরু করেছে। তবে এ ব্যাপারে অ্যালাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সি বিস্তারিত কিছু জানায়নি। এই ঘটনায় যে 28 জন আহত হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন সতর্ক করে বলেছেন, রাশিয়া ও ইরানের মতো দেশগুলোর উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে ডলারের আধিপত্য ঝুঁকির মুখে পড়েছে। তিনি মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেন। ইয়েলেন বলেন, আমরা যখন ডলারের সংশ্লিষ্টতা রয়েছে এমন কোনো খাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করি, তখন সময়ের সঙ্গে সঙ্গে তা ডলারের আধিপত্যকে খর্ব করতে পারে। তিনি বলেন, অবশ্যই এই নিষেধাজ্ঞা চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে বিকল্প কোনো উপায় খুঁজে বের করার প্রবল আকাঙ্ক্ষা তৈরি করবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে বিরতিহীনভাবে উন্নয়ন ও শক্তি বৃদ্ধি অব্যাহত রাখতে বলেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হুজমা খামেনি। তাঁর এই আহ্বানের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী আমির হোসেন।
ইসলামী ইরানের সশস্ত্র বাহিনীকে বিরতিহীনভাবে উন্নয়ন ও শক্তি বৃদ্ধি অব্যাহত রাখতে বলেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হুজমা খামেনি। তিনি গতকাল সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের শক্তি সামর্থ্য উন্নতিকে যেন কখনোই যথেষ্ট মনে না করে। বর্তমান যুগেও সামরিক শক্তি হল একটি দেশের শক্তিবত্তার প্রধান দিক। অর্থনৈতিক দিক থেকে বিপুল অর্থ সম্পদের অধিকারী হয়েও পশ্চিম এশিয়ার অনেক দেশ সামরিক ক্ষেত্রে স্বনির্ভর ও শক্তিশালী না হওয়ায় দেশগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অশান্ত হওয়ার কারণ ছাড়াও অন্য কয়েকটি কারণে ইরানের সর্বোচ্চ নেতা সামরিক ক্ষমতাকে সবসময় জোরদারের উপর গুরুত্ব দিয়ে আসছেন। প্রথমত, পশ্চিম এশিয়ায় সবসময়ই মরলিপনা ও হস্তক্ষেপ বজায় রাখার স্বার্থে পশ্চিমা শক্তিগুলো ইসলামী ইরানের বিরুদ্ধে হুমকি অব্যাহত রেখেছে। এ অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ উপস্থিতির পাশাপাশি পশ্চিমা মদতপুষ্ট কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতাও ইরানের জন্য অব্যাহত হুমকি হয়ে আছে। দ্বিতীয়ত, ইরানের উচ্চতর সামরিক শক্তি ও প্রস্তুতির কারণেই 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের পর ইসলামী দেশটির শত্রুরা ইরানের উপর নানা নিষেধাজ্ঞা চাপিয়ে দিলেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সাহস পায়নি। যদিও কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে চেয়েছিল বিশ্বের সবচেয়ে বলদর্পী মার্কিন সরকার। তৃতীয়ত, মার্কিন ও পশ্চিমা শক্তিগুলো যে কোনো সময় আল কায়দা, দায়েশ বা আইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্ম দিয়ে ইসলাম ইরানের বিরুদ্ধে তাদের ব্যবহার করতে পারে। চতুর্থত, ইরানের সামরিক শক্তি খুবই উন্নত মানের হওয়ায় তা দেশটির ভেতরে বিদেশী মদতপুষ্ট দাঙ্গাবাজদের মোকাবেলার পাশাপাশি সীমান্তের সন্ত্রাসী গ্রুপগুলোকে দমন করার মাধ্যম হিসেবে কৌশলগত নিরাপত্তার অংশ হয়ে পড়েছে। ফলে ইরানের সর্বোচ্চ নেতা দৃষ্টিতে সামরিক শক্তির বিরতিহীন উন্নয়নের কোনো বিকল্প নেই স্বাধীন চেতা ইসলামী এই দেশটির জন্য।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাত্রা শুরু হয়েছে। প্রথম দিনে ভিড় কম হলেও দুশ্চিন্তা রয়েছে শেষ সময়ের। এদিকে ঈদ যাত্রায় দুর্ঘটনা এড়াতে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশে ঘরমুখ মানুষের যাত্রা শুরু হয়েছে। আজ সোমবার ভোর রাত থেকেই ট্রেনে শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তের যাত্রা শুরু। যাত্রীরা শুরুতে নির্বিঘ্ন ট্রেনে সন্তোষ প্রকাশ করলেও চট্টগ্রাম অঞ্চলের কোথাও কোথাও শিডিউল বিপর্যয়ের খবর পাওয়ায় উদ্বিগ্ন তারা। যাত্রা নির্বিঘ্ন করতে কমলাপুর রেল স্টেশনে টিকিট চেক করে প্রবেশ করতে দেখা যায় সকাল থেকেই। নির্ধারিত সময়ের আগেই রেলের প্ল্যাটফর্মে অপেক্ষায় ছিলেন যাত্রীরা। বহুদিন পর বাড়িতে গিয়ে সকলের সঙ্গে ঈদ উদযাপন নিয়ে আনন্দিত এবং উচ্ছ্বসিত সব বয়সের মানুষ।
টিকিট পাইছি, বাড়ির সবার সাথে ঈদ করতে পারবো, এটা আসলে বড় ভাগ্য। দীর্ঘদিন পর বাড়িতে যাচ্ছি তো খুশিতে খুশি অন্যরকম আর কি।
বাবা মায়ের কাছে যাচ্ছি, ভাই বোনের কাছে যাচ্ছি, সবার সাথে দেখা হবে।
এবারের ঈদ যাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় রেলপথে ভোগান্তি কমছে বলে জানায় বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান।
আমরা শতবাদ অনলাইন দিয়েছি যাতে আমরা স্বাচ্ছন্দ্যভাবে টিকিট কালেক্ট করতে পারি। যাত্রী সাধারণ কিন্তু সেই মেসেজটা পাওয়ার কারণে জেনে নিচ্ছে, তার জানতে পারছে যে আসলে টিকিট ছাড়া যাওয়া যাবে না। এবং আমাদের যে প্রস্তুতি যে বিভিন্ন ফ্যান্সিং করা, বিশেষ করে ঢাকা ঢাকা বিমানবন্দর জয়দেবপুর
ইতিপূর্বে এক প্রতিবেদনে বলেছে ঈদ উপলক্ষে ঢাকা ছাড়বেন প্রায় 1.5 কোটি মানুষ, এর মধ্যে সড়ক পথে 60% এবং নৌ ও রেলপথে যাবে 20%। অর্থাৎ সড়ক পথে ঢাকা ছাড়বেন প্রায় 90 লাখ মানুষ। যেখানে মহাসড়কগুলোর পরিস্থিতি উন্নতি হলেও যানজট নিয়ন্ত্রণ করতে না পারলে ভোগান্তির সংখ্যা ঘরমুখ মানুষদের। এমন পরিস্থিতিতে সড়কের দুর্ঘটনা এড়াতে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক।
দুর্ঘটনা হেতুক হোক অহেতুক হোক, ওকে বাঁচাতে হবে। সিট বেল্টে যেমন আমি যাত্রীকে আটকিয়ে রাখি, গাড়িকেও কিন্তু হাইওয়েতে আটকিয়ে রাখতে হবে। স্পিডের দিকে তাকাবেন না, তাকাবেন হলো বিশৃঙ্খলার দিকে। গতির থেকে দুর্ঘটনা ঘটে না, গতির পার্থক্য থেকে দুর্ঘটনা ঘটে।
তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদা প্রেমের অনন্য উৎসব।
فالخير وفير من صرما ينجي المأثوم من النار
خدا প্রেমের অনন্য উৎসব। রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 26তম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজানের 26 রোজার দিবাগত রাতকে অনেকেই শবে কদর বলে মনে করেন। কালের গড্ডালিকা প্রবাহে নিমজ্জিত অধিকাংশ মানুষ আত্মার প্রশান্তির কথা ভুলে যাচ্ছে। যান্ত্রিক জীবনে অভ্যস্ত ক্ষুধা বিমুখ মৃত আত্মাকে জাগিয়ে সত্যিকারের সম্পদ ও সৌভাগ্যের নাগাল পাওয়ার ক্ষীণ আশা অনেক মানুষের মনে মাঝে মাঝে জেগে উঠলেও আত্মার উপর জমে থাকা দীর্ঘদিনের জঞ্জাল মানুষকে আবারও করে আশাহত। কারণ পাপ পঙ্কিলতার বিপুল কালিমা দূর করে আত্মাকে খোদা প্রেমের পরশে সজীব করার জন্য দরকার দীর্ঘ সময়ের একনিষ্ঠ ও একাগ্র সাধনা। কিন্তু সময় তো থেমে নেই, দ্রুত শেষ হয়ে আসছে মানুষের আয়ু। তবে কি মুক্তির কাঙ্ক্ষিত মঞ্জিল যোজন যোজন দূরেই থেকে যাবে?
না, দয়াময় আল্লাহ কর্মব্যস্ত মানুষের মুক্তির জন্য বিশেষ সুযোগের ব্যবস্থাও রেখেছেন। প্রতি বছরই একবার আসে সেই বিশেষ সুযোগ। জীবনের 1000 মাস বা 30,000 দিবসে খোদা প্রেমের একনিষ্ঠ ও একাগ্র সাধনায় নিমজ্জিত থেকে যে সৌভাগ্য বা আত্মিক প্রশান্তি অর্জন করা যায়, তার চেয়েও বেশি অর্জন করা সম্ভব মাত্র এই এক রাতের সাধনায়। আর এই রাতই হল মহামহিমান্বিত শবে কদরের রাত। ক্ষমা ও প্রশান্তি লাভের কঠিন পরীক্ষা পাশের শর্ট কোর্স শেষ করা সম্ভব এই এক রাতেই। তাই এ রাত্রি যেন বৃথা না যায়, বিদ্রোহী আত্মার লাগাম টেনে ধরতে হবে এ রাতেই, অতীতের কর্মতৎপরতা পর্যালোচনার ও ভবিষ্যৎকে নিয়ে ভাবনার শ্রেষ্ঠ সময় এ রাত। ভাগ্য নির্ধারণের এ রাতে আমরা সবাই মহান আল্লাহর মেহমান, ইহকাল পরকালের সমস্ত কল্যাণ এবং সৌভাগ্যের অশেষ ভাণ্ডার আল্লাহ এরাতে খুলে দিয়েছেন মেহমানদের জন্য। মেহমান কতটুকু সম্পদ নিতে পারবেন তা নির্ভর করছে মেহমানের যোগ্যতা বা ধারণ ক্ষমতার উপর। লাইলাতুল কাদর বা মহামহিমান্বিত এ রজনী সম্পর্কে পবিত্র কোরআনে সুরা কাদরে বলা হয়েছে,
আমি কোরআন নাজিল করেছি শবে কদরে। শবে কদর বা মহিমান্বিত রজনী সম্পর্কে আপনি কি জানেন? শবে কদর 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশে। সে রাতে প্রভাত ও ফজরের উদয় পর্যন্ত শান্তি তথা খোদাই রহমত ও বরকত অব্যাহত থাকে।
শবে কদর এমন এক রাত যে রাতে ফেরেশতারা অবতীর্ণ হয় মুমিনদের মজলিসে। তারা সেখানে বিশ্বাসীদের সালাম জানায় ও তাদের প্রার্থনা কবুলের আবেদন জানায় মহান আল্লাহর কাছে। যেসব কারণে পবিত্র রমজানের গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে তার মধ্যে অন্যতম হল এ মাসেই নাজিল হয়েছে মানব জাতির মুক্তির দিশারী মহাগ্রন্থ আল কোরআন, এবং এ মাসের মধ্যেই রয়েছে মহা মহিমান্বিত রাত বা শবে কদর। এই রাতেই নাজেল হয়েছে পবিত্র কোরআন। তবে রমজান মাসের ঠিক কোন রাতটি কদরের রাত তা গোপন রাখা হয়েছে। এর উদ্দেশ্য মানুষ যেন রমজানের প্রত্যেক রাতকেই গুরুত্ব দিয়ে আল্লাহর অশেষ রহমত লাভ করে। অবশ্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের বর্ণনা অনুযায়ী রমজানের 19, 21 ও 23 এবং মতান্তরে 27তম রাতের মধ্যে রয়েছে মহাকল্যাণময় ওই রাত। পুরো বছরের জন্য মানুষের ভাগ্য এ রাতেই নির্ধারিত হয়। তবে মানুষের স্বাধীনতার সাথে এর কোনো সংঘাত নেই, কারণ মানুষের যোগ্যতা, ইমান ও খোদাভীতির মাত্রার আলোকে তাঁর ভাগ্য নির্ধারণ করেন মহান আল্লাহ। অর্থাৎ মানুষই তার ভাগ্যের ক্ষেত্র প্রস্তুত করে।
হযরত জিব্রাইল আলাইহিসসালাম শবে কদরের গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, এ রাতে সবার প্রার্থনা কবুল করা হয় এবং প্রত্যেক তৌবাকারী বা অনুতপ্ত ব্যক্তির ক্ষমা প্রার্থনা কবুল করা হয়। কদরের রাতে ফেরেশতারা অবতীর্ণ হয়, তাই মানুষ আত্মাকে পবিত্র করে এবং আত্মসংশোধনের মাধ্যমে এ রাতে মহান আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সাহচর্য পেতে পারে। ইতিবাচক মন বা মানসিকতা যোগ্যতা নিয়ে মহান আল্লাহর সাথেও সংযোগ পেতে পারে মানুষ এই বিশেষ রাতে। কদরের রাতে চিন্তা ভাবনার গুরুত্ব অপরিসীম। মন ও আত্মাকে অসচেতনতার বেড়াজালে থেকে মুক্ত করা এবং কল্যাণের পথে, উন্নতির পথে ও সচেতনতার পথে পা বাড়ানোর জন্য এই চিন্তাভাবনা জরুরি। আমরা এ রাতে এটা ভাবতে পারি যে মহান যে উদ্দেশ্যে দয়াময় প্রভু আমাদের সৃষ্টি করেছেন, সেজন্য আমরা নিজেকে কতটা প্রস্তুত করেছি। এভাবে কদরের রাত আমাদের জীবনের মোড় ও গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে উপস্থিত হয়েছে মাহে রমজান। এ মাস হচ্ছে বরকতময়, এ মাসেই আছে লাইলাতুল কদর। ওই ব্যক্তি আসলেই বঞ্চিত যে এই রাতে বঞ্চিতই থেকে যায়, অর্থাৎ এ রাতে ইবাদত বন্দেগি ও ইস্তিগফার করা ও পাপ বিমোচিত হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রমজান মাস হচ্ছে সকল মাসের নেতা এবং কদরের রাত হচ্ছে সকল রাতের নেত্রী। মহানবী বলেছেন, যে ব্যক্তি ইমান সহকারে এবং মহান আল্লাপাকের কাছ থেকে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখবে এবং ইবাদত বন্দেগি করবে, তার অতীতের পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান সহকারে এবং মহান আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে ইবাদত বন্দেগি করবে, তার অতীত পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে। তো শ্রোতা ভাই বোনেরা, এবারে শোনা যাক অর্থসহ ২৬তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমার প্রচেষ্টাকে গ্রহণ করে নাও, আমার সব গুনাহ মাফ করে দাও, আমার সব আমল ও কাজ কবুল করো এবং সব দোষ ত্রুটি ঠেকে রাখো, হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ১৭ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মানুষের দৃষ্টি সরাতে সরকার নিজেই আগুন লাগাচ্ছে, মির্জা ফখরুল ইত্তেফাক। মেঘ আসছে, আর্দ্রতা বেড়ে কমেছে তাপমাত্রা, ঘাম আর অস্বস্তি বাড়বে প্রথম আলো। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, কালের কণ্ঠের শিরোনাম। যুগান্তর লিখেছে, গরমে হাঁস ফাঁস অবস্থা তীব্র, ডাব ও দাহে শিশু ও বয়স্করা স্বাস্থ্য ঝুঁকিতে। নির্বাচিত কলাম, সময় অসময়ে এত আগুন তবু কেন সতর্কতা নাই। মানব জমিন, কলকাতার শিরোনাম, ১৪৪ ধারা এখনো জারি উত্তরপ্রদেশে। পুলিশি ঘেরাটোপের মধ্যে যদি কেউ খুন হন তবে আম জনতার নিরাপত্তা কোথায়, অখিলেশ যাদব, আনন্দবাজার পত্রিকা। স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন, রাজ্য সরকারের পতন নিয়ে মন্তব্য শাহের পদত্যাগ দাবি মমতার, সংবাদ প্রতিদিন। গ্রেপ্তার তৃণমূল বিধায়ক গণশক্তি।
এবং আমি মুজাহিদুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। মানুষের দৃষ্টি সরাতে সরকার নিজেই আগুন লাগাচ্ছে, বলেছেন মির্জা ফখরুল। ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত, এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু হলেই খোঁজেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে, অথচ সরকারের লোকেরাই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরা তাই বলেছেন। অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের। তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতে সরকার নিজেই আগুন লাগাচ্ছে, উল্টো বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে তারা।
গরমে হাঁস ফাঁস অবস্থা, তীব্র দাবদাহে শিশু ও বয়স্করা স্বাস্থ্য ঝুঁকিতে, বড় সমস্যা ডিহাইড্রেশন, অনেকে মাথা ব্যথা, ডায়রিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত। ঘরের বাইরে যেতে না পারলে ভালো, এমন পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যুগান্তর পত্রিকার এ খবরে লেখা হয়েছে, সারা দেশে মৃদু থেকে তীব্র দাবদাহ বইছে, প্রচণ্ড গরমে দেশে হিট স্ট্রোকে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, দাবদাহে শিশু, বয়স্ক ও কোমরবিডিটি রোগীরা বেশি বিপাকে পড়েছেন। গরমে মানুষ হাঁস ফাঁস করছে, অতিরিক্ত গরমে অসুস্থ মানুষ হাসপাতালে যাচ্ছে।
মানব জমিনের নির্বাচিত কলাম, সময়ে অসময়ে এত আগুন তবু কেন সতর্ক নেই, এই শিরোনামের কলামে লেখা হয়েছে, এবার নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। কথায় আছে, আগুন আর পানি কিছুই রাখে না, আগুন সবকিছু পুড়িয়ে ফেলে আর পানি সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। আগুন এখন আতঙ্ক ও ভয়ের কারণ, কিন্তু কেন? এই তো কিছুদিন আগে বঙ্গবাজার পুড়ে ছাই হয়ে গেল। বঙ্গবাজারে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। নিউ সুপার মার্কেটের আগুন লাগার কারণও আদৌ জানা যাবে কিনা সন্দেহ, দুটি ভয়াবহ বাস্তব ঘটনা। বঙ্গবাজারে নিমিষে পুড়ে ছাই হয়ে গেল হাজার হাজার কোটি টাকা, অনেক মানুষের স্বপ্নও পুড়ে গেল। নিউ সুপার মার্কেটেও তাই ঘটল, পুড়ে গেল স্বপ্ন, পুড়ে গেল ভবিষ্যৎ। এখন প্রশ্ন হল, এই যে একের পর এক বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় হাজার হাজার কোটি টাকা ছাই হয়ে যাচ্ছে, এর শেষ কোথায়? অতীত থেকে আমরা কি আদৌ শিক্ষা নিচ্ছি?
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন, রাজ্য সরকারের পতন নিয়ে মন্তব্য সাহার পদত্যাগ দাবি মমতার। সংবাদ প্রতিদিন পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, 2024 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে 35 আসনে জেতার টার্গেট দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শুক্রবার সিউড়ি জনসভা থেকে এ নিয়ে দলকে চাঙ্গা করতে গিয়ে তিনি বলেছেন, 24-এ বাংলা থেকে 35 আসন বিজেপিকে দিন, 2025-এ এই তৃণমূল সরকারের পতন হবে। কিভাবে তিনি নির্বাচিত সরকারকে এই উপায়ে উৎখাতের কথা বলেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে গর্জে উঠলেন। তিনি বললেন, দেশ রক্ষার বদলে একটা নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছেন তিনি, এত ঔদ্ধত্য, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছি।
বাহাত্তর ঘন্টার ম্যারাথন জেরা, অবশেষে সিবিআই এর হাতে গ্রেপ্তার জীবনকৃষ্ণ সাহা। সংবাদ প্রতিদিন পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির এজেন্ট হিসেবে পরিচিত কৌশিক ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে, এই অভিযোগে শুক্রবার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় সিবিআই। প্রায় 72 ঘন্টা পর সোমবার ভোর 5টা নাগাদ বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে কলকাতা নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আজই সর্বশেষ খবরে বলা হয়েছে, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল সিবিআই, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত বিষয়ে তৃণমূলের সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে চিঠি দেওয়া হয়েছে।
মাথা, ঘাড়, বুক, কোমর, 22 সেকেন্ডে ঝাঁঝরা আতিক, 8 বুলেটের সন্ধান ময়নাতদন্তে। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আতিক এবং আশরাফের জন্য মোট 13টি গুলি খরচ করা হয়েছিল। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, একদিন পরেই ছেলের পাশে কবর দেয়া হল বাবা আতিককে, 144 ধারা এখনও জারি উত্তরপ্রদেশে। শনিবার রাতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে টিভি চ্যানেলের ক্যামেরার সামনে কথা বলতে বলতে
খুন হয়েছিলেন গ্যাংস্টার তথা সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ আতিক এবং আশরাফ। রাজ্যের সবকটি অর্থাৎ 75টি জেলাতেও এখনও 144 ধারা জারি করা হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব টুইটারে লেখেন, পুলিশি ঘেরাটোপের মধ্যে যদি কেউ খুন হন তবে আম জনতার নিরাপত্তা কোথায়? তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে তারুণ্যের শৃঙ্খলা সম্পর্কে দিক নির্দেশনামূলক নতুন ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়।
সোনালী সময়।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব বিষয়ক নতুন ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের প্রথম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হে দুরন্ত পথিকের দল, খুলে মনপ্রাণ শোনো পেতে কান, জীবনের অনন্য সোনালী সময়ের উদাত্ত আহ্বান। মৃত্যুকে জীবনের পানে ডেকে যারা হয়ে আছে মহিয়ান, সত্যের সংগ্রামে যারা অম্লান অবিচল চির দেদীপ্যমান, বেঁচে থাকে যারা যুগে যুগে জাতির মহাকীর্তি বীরত্ব গাথায় গেয়ে সঙ্গীত দুরন্ত যৌবনের আর দিল খোলা তারুণ্যের জয়গান। যে তারুণ্য দুরন্ত বৈশাখী ঝড়ের মতো, উদ্দাম ধূমকেতুর মতো ক্ষিপ্রবেগে ধাববান, দেশে দেশে গড়ে দেয় মুক্তির সোনালী সোপান।
বা পার্থিব জীবন মহান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর অন্যতম। জন্মলাভের পর শৈশব থেকে বার্ধক্যের এই দীর্ঘ জীবন পরিক্রমায় মানুষের জীবনের নানা পর্যায়ে যৌবন ও তারুণ্যের পর্যায় সবচেয়ে ঐশ্বর্যময়। এই সময় হচ্ছে জীবনের সবচেয়ে সোনালী সময় তথা গুরুত্বপূর্ণ পর্যায় বা জীবনের বসন্তকাল। তারুণ্য মানে কখনো উদ্দীপনা, আনন্দ ও স্ফূর্তির জোয়ারে ভেসে চলা। মানুষের আয়ু বা পার্থিব জীবন মহান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর অন্যতম। জন্মলাভের পর শৈশব থেকে বার্ধক্যের এই দীর্ঘ জীবন পরিক্রমায় মানুষের জীবনের নানা পর্যায়ে যৌবন ও তারুণ্যের পর্যায় সবচেয়ে ঐশ্বর্যময়। এ সময় হচ্ছে জীবনের সবচেয়ে সোনালী সময় তথা গুরুত্বপূর্ণ পর্যায় বা জীবনের বসন্তকাল। তারুণ্য মানে কখনো উদ্দীপনা, আনন্দ ও স্ফূর্তির জোয়ারে ভেসে চলা, কখনো দায়িত্ব ও অঙ্গীকারের চেতনার স্ফুরণ এবং কখনো স্বাতন্ত্র্যবোধ ও স্বনির্ভরতার প্রখর চেতনার বিস্ফোরণ। তারুণ্য ও যৌবনকাল নানা গুণের সমন্বয়ে ব্যক্তিত্ব গঠনের ও বিকাশের সোনালী সময়। এই সময়টা একদিকে ফোটায় প্রেম ও আশার কলি, অন্যদিকে জাগিয়ে তোলে জৈবিক উগ্র বাসনা ও বিচিত্রময় চিন্তা চেতনা। এ সময়ে তাদের মধ্যে থাকে একদিকে দুরন্ত সাহসিকতা, অহংবোধ ও অহমিকা, এবং অন্যদিকে প্রবল আদর্শিক চেতনা ও সৃজনশীলতার আকর্ষণ। নিজেকে তুলে ধরার ও জানার প্রবল আগ্রহ এ সময় প্রবল হয়ে ওঠে। কেবল ইমান ও জ্ঞানের নিয়ন্ত্রণই তারুণ্য বা যৌবনকালকে এগিয়ে নেয় প্রকৃত মনুষ্যত্ব ও মানবীয় উচ্চতর কল্যাণের দিকে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ? আত্মপরিচিতির অনুসন্ধানও অনভিজ্ঞ তারুণ্যের অন্যতম ধর্ম। তবে তারুণ্যের শক্তি ও প্রতিভাগুলোকে যদি কাজে লাগানো যায়, তাহলে জীবন হয় সৌভাগ্যময় ও পূর্ণতার ঐশ্বর্যে পরিপূর্ণ। আসলে তারুণ্য ও যৌবনের অবস্থাকে উর্বর জমির সঙ্গে তুলনা করা যায়, যেখানে যে কোনো ধরনের বীজই বপন করা হোক না কেন, তার ফলন হবে বেশ ভালো। যৌবনকালকে জীবনের মধ্য গগনের সূর্যের সঙ্গে তুলনা করা যায়। এ সময় সূর্যের আলো যেমন সবচেয়ে উজ্জ্বল ও প্রখর থাকে, তেমনি মানুষের শক্তি ও যোগ্যতাও থাকে পূর্ণ মাত্রায়, এবং একই সময়ে থাকে না শৈশবের অপরিপক্কতা। শৈশবে শিশুরা মা বাবার উপর নির্ভরশীল থাকে, বার্ধক্যেও মানুষ আশেপাশের ঘনিষ্ঠজনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। অন্যদিকে যৌবনে বা মধ্য বয়সে মানুষ পেশা, সমাজ ও পদের উপর নির্ভরশীল থাকে তীব্র মাত্রায়। অথচ অনেক মানুষ জীবনের বসন্তকাল বা যৌবনের তথা সোনালী সময়কে ভালোভাবে কাজে লাগায় না। এ সময়ে যখন কেটে যায়, তখনই বুঝতে পারে যে জীবনের সবচেয়ে মূল্যবান সময় পার হয়ে গেছে।
মনস্তত্ত্ববিদরা মনে করেন, যৌবনে মানুষের প্রয়োজন পথ নির্দেশক ও সংরক্ষক শক্তি। একটি জাতির যুব শক্তিকে বড় বাঁধের সঙ্গে তুলনা করা যায়। বাঁধের পানির যথাযথ ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন কৃষিকাজ ও বনায়ন করা যায়, তেমনি গড়ে তোলা যায় বিদ্যুৎ ও মৎস্য শিল্পের মতো নানা শিল্প। সমাজে নানা ধরনের কল্যাণকর মৌলিক পরিবর্তন আনতে হলেও দরকার যুবশক্তির যথাযথ ব্যবহার ও প্রশিক্ষণ। যুব প্রজন্ম যদি ধার্মিক না হয় এবং আধ্যাত্মিক বা নৈতিক দিক থেকে উন্নত না হয়, তাহলে তা সমাজের সংস্কৃতি ও অর্থনীতির উপরও নেতিবাচক বা ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। নতুন সমাজ বিনির্মাণ নির্ভর করে যুবশক্তির উপর। তাই প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষ হতে যুব সমাজের শক্তির ব্যবহারও লক্ষণীয়।
ইসলামের দৃষ্টিতে মানুষের আত্মাকে আধ্যাত্মিক দিক থেকে উন্নত করার শ্রেষ্ঠ সময় হল যৌবনকাল। তরুণ ও যুবকদের মন কোমল থাকে। যৌবনের ইবাদতই মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এ সময়ের ইবাদতের ভিত্তিতেই অনেক মহান নবী রাসূল ওই উচ্চ মর্যাদা অর্জন করেছেন। যুবকদের কোমল মন ও সত্যকে গ্রহণের সৎসাহসে থেকে ইঙ্গিত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মানুষকে যখন আল্লাহর রহমত ও শাস্তির কথা বলেছি, তখন বেশিরভাগ ক্ষেত্রে যুবকরাই আমার বক্তব্য গ্রহণ করেছে ও আমার সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু বৃদ্ধরা আমার আহ্বানে সাড়া দেয়নি, বরং বিরোধিতা করেছে। যুবক ও তরুণরা পদমর্যাদা ও বৈষয়িক বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট হয় না। তারা সত্য সন্ধানী এবং রক্ষণশীলতা, জড়তা ও পশ্চাৎ পদকামিতা তাদের মধ্যে দেখা যায় না। তারা গতিশীল ও উৎফুল্ল চিত্তের অধিকারী। সমাজে মূল গতির সঞ্চার করে তারাই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির মতে,
যে কোনো আন্দোলনের কেন্দ্রে ও ফ্রন্ট লাইনে থাকে যুব সমাজ। তারা হয় অন্যদের চেয়ে বেশি অগ্রসর। মহানবীর ইসলাম প্রচারের আন্দোলনেও বেশি সক্রিয় ও অগ্রপথিক ছিল এই যুব শ্রেণী। ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি সমাজকে সংশোধন করতে চাও, তাহলে তরুণ ও যুব সমাজ থেকে এই কাজ শুরু করতে হবে, কারণ এই শ্রেণী কল্যাণকর কিছু গ্রহণে বেশি প্রস্তুত থাকে এবং তাদের হৃদয় বেশি কোমল হয়ে থাকে। তাই যুব সমাজকে সুশিক্ষা দেয়া সম্ভব হলে সমাজকে আলোকিত ও সুস্থ করা সহজ হয়। নানা ধরনের ভ্রান্ত মতবাদ ও চিন্তার কলুষতা থেকে মানুষকে রক্ষা করতে হলে যুব ও তরুণ বয়সেই তাদের কাছে সুশিক্ষা পৌঁছে দিতে হবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলমতি তরুণ ও যুব সমাজের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখার ও তাদের সঙ্গে সর্বোত্তম আচরণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। যুব সমাজকে কিভাবে সর্বোত্তম উপায়ে সুশিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে তাদের শক্তি ও মেধাগুলোকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আমরা কথা বলবো আগামী পর্বগুলোতে।
তো শ্রোতা ভাই বোনেরা, আজকের আলোচনার ইতি টানছি এখানেই। সঙ্গ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
নতুন ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময় শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে পাশবিকতা রুখতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। নানা দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকারের লোকজন বিভিন্ন মার্কেটে আগুন লাগাচ্ছে, অভিযোগ বিএনপি মহাসচিবের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন অন্যায়ভাবে ভারতের কেন্দ্রীয় সরকার ভেঙে পশ্চিমবঙ্গের সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে পদত্যাগ করতে হবে। দখলদার ইসরায়েলের চারপাশ ঘিরে হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে বলে ইসলামী জিহাদ আন্দোলনের ঘোষণা। এবারে সবশেষে পাওয়া একটি খবর। চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু রাশিয়া সফরে গেছেন এবং এরই মধ্যে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুদেশের মধ্যকার কৌশলগত সম্পর্কের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়। গতকাল ক্রেমলিনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং এতে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। তো শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।